শুরুতে জানিয়ে রাখি, ব্রিটেনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর উত্তর আয়ারল্যান্ডের দল ডিউপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে টেরেজা মে। এদিকে 19 জুন শুরু হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ব্রেক্সিট আলোচনা। এমন বাস্তবতায় আমাদের আজকের আলাপনের বিষয় ব্রিটেনের নির্বাচন এবং দেশটির ভবিষ্যৎ পথচলা। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। লন্ডন থেকে আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন সুজা মাহমুদ, নিবন্ধকার ও রাজনৈতিক বিশ্লেষক। একই সঙ্গে আমাদের আরও একজন অতিথি রয়েছেন, তিনিও লন্ডন থেকে, শামীম আজাদ, কবি এবং কলামিস্ট। আপনারা এরই মধ্যে জানেন যে আপনারা চাইলেই আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন টেলিফোনের মাধ্যমে শ্রোতা, এবং আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে তাও আমাদেরকে জানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টেলিফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 202-619-3062। আমরা সরাসরি চলে যাচ্ছি সুজা মাহমুদ আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আমি শুনতে পাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের ফলাফল মোটামুটি আমরা সবাই জানি। এখন ব্রিটেনে প্রায় 5:30 বিকেল, তো আরও একটি দিন চলে গেছে। সবশেষ কি অবস্থা নির্বাচনের ফলাফল নিয়ে, সরকার গঠন সব মিলিয়ে সবশেষ কি পরিস্থিতি আমাদের যদি একটু জানান?
পরিস্থিতি এখানকার যেটা হচ্ছে যে নির্বাচনের পরপরেই প্রাইম মিনিস্টার ডিইউসি অর্থাৎ ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি নর্দার্ন আয়ারল্যান্ডে তাদের সাথে জোট বেঁধে সরকার গঠন করেছে, এবং তারপর থেকে যেটা শুরু হয়েছে প্রচন্ড ভাবে সমালোচনা হচ্ছে কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীল দলের ভিতরেও এবং বাইরেও। এই জর্জ অসবর্ন ছিলেন একসময় অর্থমন্ত্রী ভারত এই ব্রিটেনের, যাকে স্যাক করেছিল টেরেসা মে, তিনি একটা হেডিং করেছেন আজকে, সেটা হচ্ছে ডেড ওম্যান ওয়াকিং, এবং কোয়ালিশন নিয়েও একটা ভজঘট অবস্থায় দাঁড়িয়েছে বর্তমান অবস্থা। সেই কারণে ব্রেক্সিট অর্থাৎ আপনারা জানেন আগামী কয়েকদিনের মধ্যে ব্রেক্সিটের যে অধিবেশন বসতে যাচ্ছে,
সেইখানে
উনিশে জুন সেইখানে টেরেসা মে কতটা শক্তিশালী অবস্থান নেবেন সেটা নিয়েও এখনো সন্দেহ রয়েছে, এবং অনেকে ভাবছেন যে তাকে সরিয়ে অন্য কোনো নেতৃত্ব রক্ষণশীল দলে নিয়ে আসবে কিনা সেটা নিয়েও কথা হচ্ছে। যদিও প্রতিদ্বন্দ্বীকারী 2-3 জন, এর মধ্যে প্রধানত বরিস জনসন যিনি একসময় মেয়র ছিলেন লন্ডনে, তিনি এখনো চাচ্ছেন যে টেরেসা মেয়ের হাতকে শক্তিশালী করা হোক। তবে অভ্যন্তরীণ ভাবে আমরা যতটুকু খবর পাচ্ছি যে সেখানে নেতৃত্ব নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পর্যায়ক্রমে ব্রেক্সিট সহ নির্বাচনের ফলাফলের বিশ্লেষণে যাব। তার আগে স্বাগত জানাচ্ছি শামীম আজাদ, কবি এবং কলামিস্ট। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে সুজা মাহমুদের কাছ থেকে জেনে নিয়েছি যে সবশেষ কি পরিস্থিতি। নির্বাচন হয়ে গেছে এবং আমরা দেখতে পেয়েছি যে কনজারভেটিভ পার্টির আসন সংখ্যা কমেছে এবং বিরোধী দল লিবার পার্টির আসন বেড়েছে। এই যে বাড়া এবং কমা, আপনার দৃষ্টিতে কেন এমনটা হলো?
আমি জানি না সুজা মাহমুদ কোন অবধি আপনাদেরকে নিয়ে গেছেন। সর্বশেষ খবরের সঙ্গে আমি একটু গেঁথে দিতে চাই, এটুকু আমি পর্যালোচনা করছি এক্ষুনি, যে ব্যাপারটা হচ্ছে এটা বলা হয় যে ম্যাজিক দেখেন যখন তখন মনে হয় একটা কথা আছে না, একটা টাইট রোপের উপর হাঁটা, যে পা একটু এদিক ওদিকে ফসকে গেলেই কিন্তু টেরেসা মেয়ের বিপদ আছে, এবং এই বিপদে যে তিনি পড়েছেন তিনি নিজেও জানেন এবং তার বন্ধুরাও জানেন। আর ভদ্রমহিলা কিন্তু এখন তার পুরনো সাথীদের ডেকে আনছেন, এনে এরা এখন তাকে ঠেকা দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে তিনি এখন ব্যাকবেঞ্চারদের সঙ্গে দেখা করতে গেছেন। আপনারা কি জানেন এটি হয়তো এই যে বর্তমান প্রাইম মিনিস্টারের জীবনের সবচেয়ে কঠিন বক্তৃতা হতে পারে, তাকে জবাবদিহি করতে হবে, তাকে এখন কি করতে যাচ্ছেন সেটা বলতে হবে, এবং তারপরে দেশ কোথায় যাবে। এর মধ্যে ব্যাপারটা একটা হয়েছে এই যে ইতিমধ্যে জানতে পেরেছি যে কুইনের বাণী কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমি আগে না মনে করতাম যে কুইনের বাণী বুঝতাম যে কুইনের কেউই লিখে দেন, এখন আরো পরিষ্কার বুঝতে পারি যে ব্যাপারটা হচ্ছে এরকম জটিল সময়ে আসলে যে পার্টি যাচ্ছে তারা কি করবে, তাদের ম্যানিফেস্টোতে কি আছে না আছে, এগুলোই মূলত আসলে কুইন অ্যাড্রেস করবেন। এখন লক্ষ্য করুন, এই যে ডিইউপি থেকে যারা এসেছে
জি,
তারা কথা না বলা পর্যন্ত কিন্তু এটা হচ্ছে না, যার জন্য বাণী পিছিয়ে যাচ্ছে, এবং তাদের সঙ্গে এগ্রিমেন্ট হওয়াটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। এবং এদের সঙ্গে যে যাচ্ছেন, আপনি বলছেন যে আগে কেন করবিনের বেড়ে গেল এবং তখন টেরিসা মের কেন কমলো, আমরা সবাই আসলে অবগত আছি যে নির্বাচন ক্যাম্পে, এবং আজকে যেমন মানে তার নির্বাচন ক্যাম্পেইনে কি ভুলটা হয়েছে সেটা তো এখন পর্যালোচনা করা হচ্ছে। এবং পর্যালোচনা করতে গিয়ে এখন যে ব্রেক্সিট সেক্রেটারি, তিনি এবং ধরুন নিজেরাই আর কি তারা বলছেন যে কি ভুলটা হয়েছিল। ভুলটা তারা বলতে চান এই হচ্ছে যে সোশ্যাল সার্ভিস নিয়ে যে ম্যানিফেস্টোতে কথাগুলো আছে, এই বৃদ্ধদের ভাতা, অসুস্থদের ভাতা এবং এবং এই সামাজিক নিরাপত্তার বিষয়টাতে তারা গুলিয়ে ফেলেছেন। তাহলে কি আমরা বুঝতে পারছি যে ম্যানিফেস্টোতে তাইলে তারা কিন্তু এখন পরিবর্তন আনবেন, পরিবর্তন আনবেন, এবং এদিকে আবার তাদের সঙ্গে যে দল এসে যুক্ত হয়েছে ডিইউপি, এই মহিলার নাম কিন্তু আছে খুব কড়া নেগোসিয়েটর তিনি, এবং তিনি তার আগে আসলে নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে যতগুলো নেগোসিয়েশন হয়েছে তিনি 25 বছর ধরে এগুলি দর কষাকষিতে ওস্তাদ, কাজে তারা যে খুব ছেড়ে কথা কইবে তা নয়। এবং তাদের সঙ্গে
আপনার কাছে ফিরতে চাই, শ্রোতা আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কে একটা পত্রিকায় ঠিকানা পত্রিকায় কাজ করি। তো আমার প্রশ্নটা হলো, বর্তমান যে সরকার গঠিত হতে যাচ্ছে, এই সরকার ব্রিটেনের মানে স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে সরকার কতটুকু এটা ধরে রাখতে পারবে, বা সরকার এটা কতটুকু সাকসেসফুল হবে বলে আপনারা মনে করেন?
সুজা মোহাম্মদ, আপনার কাছেই যেতে চাই, কতটা বেশি স্বার্থ সংরক্ষণ করতে পারবেন টেরেসা মে?
এই প্রশ্নটা আমরা এখানেও করছি যে কতটা স্বার্থ সংরক্ষণ করতে পারবেন, বিশেষ করে ফরেন পলিসি এবং ইকোনমিক সাইডটা। এখানে ব্রেক্সিটের ব্যাপারটা প্রাধান্য দেওয়া হচ্ছিল প্রথম থেকে এবং এখনো আছে, যদিও টেরেসা মে নির্বাচনটা দিয়েছিলেন ব্রেক্সিটকে কেন্দ্র করে, কিন্তু তারপরে যেটা একটু আগে স্বামী মাপা বললেন যে সোশ্যাল ইস্যুগুলোকে নিয়ে এসছেন কর্মী, এবং সেইখান থেকে 3 সপ্তাহের মধ্যে তিনি তার দলকে একটা ভালো অবস্থানে নিয়ে এসেছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে পররাষ্ট্রনীতিতে এবং এখানকার যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সেগুলোকে কিভাবে তিনি মোকাবেলা করবেন। এই প্রশ্নে লেবার যেটা করেছে সেটা একটা সরাসরি চ্যালেঞ্জের সম্মুখীন করে দিয়েছে কনজারভেটিভ পার্টিকে, এবং কনজারভেটিভ পার্টিকে এখন নতুন করে ভাবতে হচ্ছে সোশ্যাল ইস্যুগুলো নিয়েও। সেই ক্ষেত্রে সোশ্যাল ইস্যুকে কেন্দ্র করে এখানে ইমিগ্রেশনের ব্যাপারটা আছে, এনএইচএস এর ব্যাপারটা সবচেয়ে বেশি, এবং ছাত্রদের ফি। এবার একটু আগে যেটা শামিম আপা বলছিলেন এবং আমি তার সাথে যোগ করে বলতে চাই যে করবিনের জয়ের পিছনে প্রধান কারণ দুটি, একটা হচ্ছে ছাত্ররা বেরিয়ে এসেছিল অর্থাৎ যুব সমাজ, আরেকটি হচ্ছে যদি আমরা ধরি টিউলিপের কথা, টিউলিপ যে আমাদের টিউলিপ সিদ্দিকি যে জয়ী হয়েছে হ্যামস্টিড এবং কিলবার্ন থেকে, তার প্রচন্ডভাবে সে প্রচুর ভোট পেয়েছে ইহুদি মহিলাদের কাছ থেকে। অর্থাৎ সর্বোপরি দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ ইস্যুটাই কিন্তু এখন প্রাধান্য পাবে, যদি আমরা 8-9 দিন পরে ব্রেক্সিটের বৈঠকের পরে বুঝতে পারবো। আর একটা বিষয় মনে রাখতে হবে, নর্দার্ন আয়ারল্যান্ডে বিভেদ আছে, তাদের ওখানে সমকামী এবং অ্যাবর্শন নিয়ে তাদের বিতর্ক রয়েছে তাদের মধ্যে, সেটিকে সামনে রেখে ডিইউসি কতটা এগিয়ে আসবে, ডিল বা নো ডিল কতটা হবে,
আমার মনে হয় এবং গুড ফ্রাইডে ইস্যুটাও আসবে এখন।
হ্যাঁ হ্যাঁ, সেটিও বড় হয়ে দেখা দিবে, এবং ফলে আমরা যদিও দেখছি গত একদিনের মধ্যে পাউন্ড বাজারে একটু স্ট্রং হয়েছে, তারপরেও এখনো মানে ফিনান্সিয়াল মার্কেটে দোদুল্যমানতা রয়েছে। আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি মোটামুটি একটু উত্তর পেয়েছেন।
জি, আমি শামিম আজাদ আপনার কাছে যেতে চাই, যেমনটা আমরা এরই মধ্যে জেনেছি যে ডিইউপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করছে, এবং সেক্ষেত্রে ব্রিটেনের গণমাধ্যমগুলো এরই মধ্যে বলছে যে এই যে সরকার গঠিত হতে যাচ্ছে সেটা অনেকটা কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই পদ্ধতিতে যেতে হবে। এই বিষয়টি আসলে কি, উত্তর আয়ারল্যান্ডের ওই দলটি আসলে কি চাইতে পারে, বা এখন পর্যন্ত কিছু কি তাদের চাহিদার কথা বলেছে?
ওরা অলরেডি একটু ইঙ্গিত করেছে যে ওরা মানে সফটওয়্যার ব্রেক্সিট চায়, ব্রেক্সিট চায়, চাইলেও তাদের যে বর্ডারের ব্যাপারটা আছে বর্ডারটা এমন করে দিতে চায় যে এখানে যাতে পাসপোর্ট ছাড়াই মানুষ প্রবেশ করতে পারে এদিকে, এইরকম কয়েকটা জিনিস আছে, কিন্তু আসল ব্যাপারগুলো এখনো তারা মুখ খুলে বলছে না। আর আপনি যেটা বললেন সেটা হলো যে টেরিসমের জন্য এখন যেটা ওই যে ইস্যু বাই ইস্যু, মানে তার তো প্রতিটি পদক্ষেপে আমি বলতে চাই এটা আমার কাছে অনেকটা মনে হয় যে দিস ইজ গোয়িং টু বি মোর ডেমোক্রেটিক, এটা যেন আরেকটু গণতান্ত্রিক হয়ে যাচ্ছে। কারণ তার নিজের দল থেকে যখন তিনি পাচ্ছেন না তখন তিনি ডিইউপির দিকে তাকাবেন, তারপরেও হয়েছে যে নিজের দলের বাইরেও কিন্তু তার কথা বলতে হবে, যাতে কোনো একটা বিল নিয়ে আসলে, কোনো প্রস্তাব নিয়ে আসলে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি মানে আলাদাভাবে সেগুলো যাচাই বাছাই করে তবে তাকে পাস করতে হবে, সেটাই হচ্ছে এখনকার কথা।
আমরা সুজা মাহমুদ আপনার কাছে যেতে চাই, যেমনটা স্বামী মাজেদ এরই মধ্যে বলেছেন যে সীমান্ত একটা বিষয় হয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে আসলে আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের সীমানা সেটি ব্রেক্সিট প্রক্রিয়ার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে যদি ডিইউপির সঙ্গে এই সরকার শেষ পর্যন্ত টিকে থাকে, এই বিষয়টা আসলে কিভাবে সমাধান হতে পারে, বা টেরেসা মে এ সংক্রান্ত কোনো ইঙ্গিত কি দিয়েছেন?
এই বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত আসে নাই, তবে ইউ এর সাথে যে ডিলটা হতে যাচ্ছে অর্থাৎ আর্টিকেল 50 এর উপর বেস করে সেটার উপর নির্ভর করবে। কারণ জেরেমি করবিন একটা প্রস্তাবনা দিয়েই রেখেছিলেন ব্রেক্সিটের ব্যাপারে যে ইউ থেকে যেসব ওয়ার্কাররা, যেসব লোকজন এখানে কাজ করছে তাদের প্রোটেকশন দেবেন, এবং সেটি ছিল তার প্রধান লক্ষ্য, যাতে করে ইউরোপিয়ান যারা এখানে কাজ করছে ব্রিটিশ সিটিজেন, ইউ সিটিজেন, তারা যাতে এখানে ভালো মতো বসবাস করতে পারে, কোনো ধরনের অসুবিধা না হয়। এক্ষেত্রে আরেকটি ব্যাপার এসে যায় স্বাভাবিকভাবেই, কারণ ব্রিটেনের অনেক লোক বা অনেক মানুষ ইউতেও কাজ করছে, সুতরাং এটি একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার হয়ে যাবে। এখন ইউ ডিলের সময় গিয়ে আমরা সবাই জানি যে আয়ারল্যান্ড ইউ এর সাথে আছে, ওরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আছে, আবার নর্দার্ন আয়ারল্যান্ড যখন ভোট দিয়েছিল তখন তারা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল। সুতরাং এই যে সীমান্ত নিয়ে কথা যেটা হচ্ছে সেটা এখনো সঠিকভাবে কোনো নির্ধারিত দিকে যায় নাই, নির্ধারিত হয় নাই। আশা করা যাচ্ছে যে বৈঠকের পরে, ব্রাসেলস বৈঠকের পরে সেদিকে হয়তো ধাবিত হতে পারে, যে একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাদের ওয়ার্কাররা প্রচুর আসে এখানে, এখানে ব্রিটেনে আমরা দেখেছি যুক্তরাজ্যে প্রচুর আইরিশ ওয়ার্কাররা আসে এবং এখানে কাজ করে এবং স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়, সেই বিষয়টি আসলে প্রাধান্য দেবে পরবর্তী সময়ে।
জি, আমরা এরই মধ্যে দেখেছি যে ইউর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে যুক্তরাজ্যের, এবং ব্রিটেনের কাছে মূলত ইউ তাদের যে ব্রেক্সিটের কারণে 100 বিলিয়ন ইউরো দাবি করেছে, কিন্তু যুক্তরাজ্য এরই মধ্যে তা দিতে অস্বীকার করেছে, তাহলে এই বিষয়টা কিভাবে সমাধান হবে?
আমি বলতে চাচ্ছিলাম যে এ বিষয় নিয়ে যে তারা ইতিমধ্যেই বিরক্ত শুধু তা নয়, আসলে ইউ থেকে আজকেই যা শুনলাম যে ব্রেক্সিট যে বিলম্বিত হচ্ছে, একটা প্রক্রিয়া যখন বিলম্বিত হয় প্রক্রিয়াটা শেষ হতেও বিলম্ব হয়, এবং তারা যেভাবে ধরে রেখেছিলেন এখানে স্ন্যাপ ইলেকশন দেওয়ার ফলে টেরিসা মে যে পুরো প্রসেসটাকে মানে পিছিয়ে দিয়েছেন এতেও কিন্তু তারা বিরক্ত। এখন দর কষাকষি ছাড়াও যেটা হচ্ছে যে এটা তো একটা মানে ফুটবল গেম নয় অথবা একটা পার্টি নয় যে চাদর বিছিয়ে একটা অনুষ্ঠান করে ফেলা হলো, সঙ্গে সঙ্গে গুটিয়ে ফেলা হলো, এবং এই গুটিয়ে ফেলাটা মানে কয়েক বছর ধরে চলতে থাকবে, এবং তখন তাদের যে সমস্যা হচ্ছে যে অনেকগুলো ব্যাপার যারা এখন তারা তৈরি করে রেখেছে সেগুলোর অবস্থানও চেঞ্জ করতে হচ্ছে।
আমরা এরই মধ্যে আরও একটি অভিযোগ শুনেছি, সেটি হচ্ছে টেরেসা মে অভিযোগ করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে প্রভাব রেখেছে, এই অভিযোগের বিষয়টা যদি সুজা মাহমুদ একটু বলেন আমাদের।
এটা
এটা তো অনেকটা আমাদের আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতির রাজনীতির পুনরাবৃত্তি মনে হচ্ছে।
না, এখানে এখানে যেটা হচ্ছে, আমরা তো কিছুদিন আগে, অল্প কদিন আগে আমরা ফ্রান্সের নির্বাচনটা দেখেছি যেখানে ম্যাক্রন জয়ী হয়েছেন। আর এই দেশে যেটা হয়েছে, এখন সোশ্যাল ডেমোক্রেসি, যদি যারা রাজনীতি সম্পর্কে অবহিত তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সোশ্যাল ডেমোক্রেসি এখন একটা ক্রাইসিসে রয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। লেবার এখন লেফট ঘেঁষা, অর্থাৎ লেফট সেন্ট্রিস্ট যাকে বলি আর, সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে ইউর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে, সেই ক্ষেত্রটাই যখন ইয়ে হচ্ছে। এবং এই পরাজয়টাকে টেরেসা মে যেভাবে দেখছেন, কারণ তার ধারণা ছিল বিশেষ করে কনজারভেটিভ পার্টির, আমরা প্রথম সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত মনে করেছি এবং সবাই ধারণা ছিল যে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে কনজারভেটিভ পার্টি, সেটা যখন হয়নি। এবং জেরেমি কর্বিন যখন সমস্ত দলটাকেই, তার নিজের দলটাকে একটা নতুন মোড়কে নিয়ে এসেছেন, এবং সেই কারণেই এখন ওই কনস্পিরেসি থিওরির মতো মনে করা হচ্ছে যে ইউরোপ হয়তো এখানে হস্তক্ষেপ করেছে বা ইউরোপের কোন ছিল এখানে কোন ধরনের ষড়যন্ত্র। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমাদের ব্রেক্সিট যখন হয়েছিল রেফারেন্ডামে 48% কিন্তু ছিল ব্রেক্সিটের বিপক্ষে, সুতরাং তারতম্যটা খুবই অল্প, 52% ভোটে পেয়েছিল ব্রেক্সিট, যার কারণে ব্রেক্সিটের কাজ এগোচ্ছে। কিন্তু তার পাশাপাশি খুব অল্প, কম, অর্ধেকের মানুষ তো ব্রেক্সিটের বিরুদ্ধে ছিল। সুতরাং এটা ইউরোপিয়ান ইউনিয়নের যদি প্রভাব বলা হয় তাহলে বলতে হবে যে হ্যাঁ, এই প্রভাবও কাজ করেছে, কারণ অনেকে কিন্তু ভোট দিয়েছেন ওই ওই লক্ষ্য থেকে, ওই উদ্দেশ্য থেকে।
জি, আমরা
এই কথাতে আমরা করতে চাই,
জি প্লিজ,
এটা বলতে চাই যে এখন যে কর্বিনের পক্ষে এত ভোট গেল, এতগুলো এতগুলো সিট আসলো লেবারের, এটা লেবার পার্টি তো ব্রেক্সিটের বিপক্ষে ছিল, কাজে ইউরোপিয়ান ইউনিয়নও এটুকু তারা বোঝেন যে মানে বেশিরভাগ লোক যে আসলে আরেকবার যদি ব্রেক্সিট দেওয়া হয়, আবার যদি রেফারেন্ডাম চাওয়া হয়, তাহলে হয়তো এরা ব্রেক্সিট চাইবে না। প্রসঙ্গ থেকে একটু টেনে বলতে চাই, আমাদের দেশের রাজনীতির মতো আমি বলতে চাই যে আমাদের বর্তমানে রাজনীতিতে আমরা দেখছি যে বর্তমানে ক্ষমতাসীন দল এমন একটি দলের কথাবার্তা শুনছেন, তাতে কিন্তু আমরা অনেক কিছুতে আমরা বুঝতে পারি যে তাদের কিছু নীতিমালা প্রবেশ করছে। এখন যদি ইউপির সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে এই কনজারভেটিভ দল তারা এগিয়ে যদি যান, একই সঙ্গে কিন্তু তাদের বিপক্ষ দল যেটাকে বলা হয় আসলে ন্যাশনালিস্ট পার্টি সেন, তা ওদের ওদের কিন্তু আর গুডবুকে এরা থাকবেন না। আমি মনে করতে পারি, আমি যখন এদেশে আসি সেই 90-এ তখন পথে ঘাটে যে বোমাবাজি হতো, এখন আমরা জঙ্গিদের বোমাবাজির মুখে আছি, যেন আরেক ধরনের জঙ্গি সম্ভাবনা থাকতেও পারে, এটা আমার ব্যক্তিগত একটা ধারণা। কারণ কোন একটা কট্টরপন্থী দলের সঙ্গে যখন আপনি করবে, তাদের জন্য কিছু ছাড় দিতে হবে, দিলে তাদের বিপক্ষে যারা আছে তারা কিন্তু সেটা পছন্দ করবে না, এবং এটা কিন্তু ইতিমধ্যে আমরা একটু শুনতে পাচ্ছি।
জি, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি, শামীম আজাদ এবং সুজা মাহমুদ। আমরা আসলে ব্রিটেনের নির্বাচনের ফলাফল যেটা হয়েছে সেই বিষয়ে আমরা একটু বিশ্লেষণে যাব, সেটা শেষ নাগাদ। কিন্তু আমরা যেহেতু আমাদের বিষয় আজকে ভবিষ্যৎ পথচলা ব্রিটেনের, সেক্ষেত্রে আসলে 19 জুন যেহেতু ব্রেক্সিট নিয়ে আলোচনা হতে যাচ্ছে, এবং এরকম একটি ঝুলন্ত সরকার নিয়ে শেষ পর্যন্ত টেরেসা মে কতটা বেশি শক্তভাবে ব্রিটেনের পক্ষে দাঁড়াতে পারবে, কারণ আমরা এরই মধ্যে বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন 100 বিলিয়ন ইউরো দাবি করেছে। কিন্তু আবার আমরা এটাও জানি যে ব্রিটেনের অনেক গণমাধ্যম বলেছে যে 60 বিলিয়ন ইউরোর বেশি দাবি করতে পারে না ইউ। সব মিলিয়ে আসলে অনেক বেশি দেন দরবারের ব্যাপার রয়েছে, কিন্তু নিজের দুর্বলতার মধ্যে টেরেসা মে কতটা বেশি শক্তভাবে ব্রিটেনের পক্ষে দাঁড়াতে পারবে, সুজা মাহমুদ?
যেমন ব্রেক্সিট সম্পর্কে ওদের প্রধান বক্তব্য ছিল রক্ষণশীল দলের, সেখানে যেটা বলা হয়েছিল যে স্মুথ অ্যান্ড অর্ডারলি ব্রেক্সিট ডিলটা হবে, এবং সেখানে যেটা বলেছিলেন যে no deal is better than a bad deal for the UK. অতএব ওই এক পর্যায়ে কি শেষ পর্যন্ত ডিল হবে না, এটা নিয়েও কিন্তু ভাবনার একটা বিষয় আছে যে কিভাবে করবে। কারণ লেবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা জোর দেবে সিঙ্গল মার্কেট এবং কাস্টমস ইউনিয়নের উপরে, সেই ক্ষেত্রে ব্রেক্সিটের ব্যাপারে কনজারভেটিভ দলের সেই ধরনের কোনো মানে এজেন্ডা নাই। তাদের এজেন্ডা হচ্ছে ব্রেক্সিট থেকে বেরিয়ে আসবো এবং একটা ডিল করে আসবো যেটা ব্রিটেনের পক্ষে সুবিধাজনক হবে এবং ভবিষ্যতে ব্রিটেনকে মানে একেবারে নিজস্ব অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে। সেই ক্ষেত্রে আরেকটি বিষয় এসে যাচ্ছে যে পয়সার ব্যাপারটা হচ্ছে, যে অর্থের ব্যাপারটা, এই অর্থের ব্যাপারটা নেগোসিয়েশন কিভাবে হবে, কতটা সাফল্য পাবে, কতটা দিতে হবে ফেরত, কতটা পাবে, সেগুলো বিষয়গুলো এখনো উঠে আসে নাই। কারণ আমরা জানি গত রাতে টেরেসা মে তার মন্ত্রিসভায় কিছু সাপ্লিং করেছেন, নতুন করে অনেককে নিয়োগ দিয়েছেন এবং অনেককেই সরিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে সেই ডিলগুলো আমরা এখনো আসলে ভবিষ্যৎবাণী করতে পারছি না সেইভাবে, যে কেননা এখনো সরকারের পক্ষ থেকে ব্রেক্সিটের উপরে একেবারে কোনো ধরনের পুঙ্খানুপুঙ্খ কোনো বিশ্লেষণ আমরা এখনো দেখছি না।
শামীম আজাদ, আমরা জানি যে ব্রেক্সিটের পক্ষে খুব অল্প ভোটের ব্যবধানে ব্রেক্সিটটা পাশ হয়েছে গণভোটে এবং আপনিও বলেছেন, কিন্তু বর্তমান যে নির্বাচনের ফলাফল তাতে দেখা যাচ্ছে যে বিরোধী দল লেবার পার্টি অনেক ভালো করেছে এবং কনজারভেটিভ পার্টি অপেক্ষাকৃতভাবে খারাপ করেছে। তার মানে কি আসলেই ব্রিটেনের মানুষ তাদের মতামত পরিবর্তন করেছে ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ার সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কথা মাথায় রেখে?
এই যে ভারসাম্য রাখতে গিয়ে মৃত্যুর একটা দিক যে এরকম নিচু হয়ে গেল বেশি ভোটে লেবার পার্টির পক্ষে, তার কিন্তু 3 মিলিয়ন নতুন ভোটার।
জি,
এখন যারা ভোট দিয়েছেন, যারা জিতিয়ে এনেছেন, তারা কিন্তু কম বয়সের মানুষ।
জি,
কম বয়সের মানুষের কাছে সবচেয়ে বেশি ব্যাপারটা কি, তাদের নিজেদের ভবিষ্যৎ। কারণ তারা তাদের শিক্ষা ব্যবস্থাতে তারা যে সাহায্য পাচ্ছিলেন, তাদের লোনের ব্যাপারটা, এডুকেশন বিলে যে ব্যবস্থা হয়েছে, এগুলো প্রতিবাদ করতে গিয়ে কিন্তু এরা এত বেশি মানুষ এসে ভোট দিয়েছেন। এখন এদেরই ভবিষ্যৎ কিন্তু হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যাদের কাল যে কাল চলে গেল সে তো চলেই গেল। এদের দুয়ারটা বন্ধ করে দিচ্ছে এই ব্রেক্সিট ডিল, কারণ এরা তো বড় হয়ে চায় যে ইউরোপে গিয়ে কাজ করবে, ব্রাসেলসে গিয়ে কাজ করবে, ওখানে গিয়ে তাদের যে নতুন চিন্তা ভাবনার সম্প্রসারণ করবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখন হবে মানে টেরিসা মে ব্যাপারটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার আগের চাইতে কথা শুনবেন, আগের থেকে নরম হবেন। একা যেভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি আসলে তিনি নিজের বন্ধু বান্ধব এবং মন্ত্রী পরিষদের সঙ্গেও ভালো করে কথা বলেননি। তখন তিনি এত অ্যারোগেন্ট ফিল করেছিলেন, তিনি মনে করেছিলেন তিনি জিতে আসবেন। কিন্তু এই ঘটনার পর তিনি তরুণদের কথাটা ভাবতে হবে তাকে, অর্থাৎ ব্রেক্সিট ডিলে আমার ধারণা এই বিষয়টি একটি বিবেচনায় আসতেই হবে টেরিজমের জন্য।
সুজা মাহমুদ, আপনার কাছে ছোট্ট কিছু পরিসংখ্যান দিয়ে মতামত চাইব। সেটি হচ্ছে কনজারভেটিভ পার্টির 8টি আসন কমেছে, লেবার পার্টির 30টি বেড়েছে। এটি যেমন আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু আরেকটি দল যারা গত নির্বাচনে 54টি আসন পেয়েছিল, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, তাদের 35টি আসন কমে গেছে এবং লিবারাল ডেমোক্রেটিক পার্টির 5টি আসন বেড়েছে। এই যে একটি 54টি আসন পাওয়া একটি দলের 35টি আসন কমে যাওয়া, এটার কারণ কি? কারণ যদি সত্যি এই দলটি তার আগের ফলাফলের কাছাকাছি ফলাফলও করতে পারত, তাহলে হয়তোবা নির্বাচনের গোটা চিত্রই অন্যরকম হতো। এই দলটি আসলে কেন এত আসন কম পেল?
স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, যেটা আমরা ধারণা করেছিলাম যে স্লোগান ইয়ে করবেন আরো বেশি করে, কারণ এর আগেই কিন্তু কথা উঠছিল নির্বাচন ঘোষণার আগে থেকেই যে রেফারেন্ডাম আরেকটা হবে কিনা, স্কটল্যান্ড থাকবে কি থাকবে না ব্রিটেনের সাথে। এই পরিপ্রেক্ষিতে কনজারভেটিভ পার্টি তার সমস্ত শক্তি নিয়োগ করেছিল স্কটল্যান্ডে, যাতে করে সেখানে, এবং যেখানে স্কটল্যান্ডের স্কটিশ ন্যাশনাল পার্টি যেটা, সেটা যে আসন সংখ্যা হারিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা হারিয়েছে কনজারভেটিভের কাছে, অর্থাৎ তাদের ওখানকার জনগোষ্ঠীকে হয়তো রক্ষণশীল দল বা কনজারভেটিভ দল বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা থাকলে তোমাদের জন্য ভালো হবে। এখন নতুন করে ভাবছে ন্যাশনাল স্কটিশ এসএনপি নতুন করে ভাবছে যে তারা ইতিমধ্যেই মানে স্কটল্যান্ডকে রেফারেন্ডামে নিয়ে যাবে কি যাবে না, তবে আমাদের ধারণা যে এখন এই মুহূর্তে হয়তো এসএনপি এই বক্তব্যটাকে আপাতত বন্ধ রাখবে এবং তারা চাইবে তাদের দলকে আরো শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যেতে।
কিন্তু আমরা ব্রেক্সিটের পরপরই দেখেছিলাম যে সেখানে আসলে তাদের মতো করে তারা ব্রেক্সিটকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা নিজেদের কাছে গণভোট চাইছিলেন, সেই দাবিগুলো কি এখন একটু স্তিমিত হয়ে গেছে?
এখন স্তিমিত, কারণ ওই যে কথাটা বললাম যে এই নির্বাচনের সময় সর্বশক্তি নিয়োগ করেছিল কনজারভেটিভ পার্টি স্কটল্যান্ডের এই ইস্যুটাকে যাতে দমিত করে তাদের সপক্ষে নিয়ে আসতে পারে, এবং তার কারণে আমরা দেখেছি এসএনপির মানে প্রচুর আমাদের হিসাবে তো প্রায় ১৯টার মতো সিট হারিয়েছে তারা, ২০টার মতো সিট হারিয়েছে তারা, মাত্র ৩৫টা সিট পেয়েছে। সেই ক্ষেত্রে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির অবস্থান একটু দুর্বল হয়ে পড়েছে এবং আমার মনে হচ্ছে যে আপাতত তারা এই বিষয়ে কোনো কথাও বলতে চাচ্ছে না। আমরা এখানে সেখানে যেটুকু শুনতে পাচ্ছি বা দেখছি তাতে মনে হচ্ছে যে তারা এটাকে বর্তমান সময়ের জন্য আর ইস্যু করবে না, পরে দেখা যাবে।
জি, আমি শামীম আজাদ আপনার কাছে যেতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে তরুণরা আসলে ব্রেক্সিটের পক্ষে তারা নতুন স্বপ্ন নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়তে চায়, ছোট একটা পরিসংখ্যান, ব্রিটেনের ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণরা ভোট দিয়েছে বেশি লেবার পার্টিকে, এবং ৬৫ বছর বয়সী তার উপরে যারা রয়েছে তারা মূলত বেশি ভোট দিয়েছে টরি দলকে। দুটো প্রজন্ম, কিন্তু দেশের ভালো হবে কোনটিতে সেটি তো নিশ্চয়ই সবাই বিবেচনা করেছে। এই দুটি শ্রেণীর মধ্যে ভাবনার এত তফাত কেন? একজন কবি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইছি।
আপনি এমন একটা বিষয় ধরেছেন জানেন, এখানে এটা বলছে কি ইয়াং এগেইনস্ট ওল্ড,
জি
অলরেডি এখানে এটা বলা হচ্ছে, তো এখন যে ভবিষ্যৎ হলে তো আসলে ইয়াং এ, আর পরিষ্কার চোখে চোখ জল দিয়ে ধোয়া আসলে তরুণদেরই হয়, এবং ওরা বলে না অপার সম্ভাবনা দেখতে পারে তারাই। আর আপনি যে বলবেন যে শুধু মানে কি বলে যে বয়োবৃদ্ধরাই টরিকে দিয়েছেন তা নয়, এরা ছিলেন তাদের হলো সেফ ভোট, কিন্তু সেই সোশ্যাল সিকিউরিটি প্রশ্নে যেটা যে গোলমালটা ম্যানিফেস্টোতে করেছেন এবং তেরেসা মে এটাকে আবার ইউটার্ন করেছেন, করে কিন্তু ওখানেও তিনি ভোট হারিয়েছেন, অর্থাৎ তাদের প্রতি সিম্প্যাথেটিক যেটা ছিলেন সেটাকে আর এখন তাকে বলা যাচ্ছে না, সহানুভূতিটা যে তাদের প্রতি ছিল, কারণ এটাই কিন্তু মূলত রানীর কাছে রানীর বাণীর কাছে পৌঁছবার আগে ম্যানিফেস্টোতে ধারণা করা যাচ্ছে যে এদিকটাই তারা আবার সংস্কার করবেন। তো এই যে তরুণদের কথা আপনি বললেন, এই তরুণরা জেরেমি করবিন যখন এলেন তখন কিন্তু শত শত তরুণ নতুন ভাবে এসে তারা যোগ দিয়েছেন, লেবার পার্টির মেম্বার হয়েছেন, লেবার পার্টির এত মেম্বার এর আগে কখনো বাড়েনি।
তরুণরা ব্যাপক হারে এবার মেম্বার হয়েছে, প্রায় ১৫০,০০০ মেম্বারশিপ নিয়েছে এবং এটা তরুণরাই, সব তরুণরাই নিয়েছে।
জি, আমাদের সঙ্গে আরো অনেক শ্রোতা রয়েছেন, তাদের একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম, আমি আজিমউদ্দিন অভি বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আমি আমার প্রশ্নটা হলো, ব্রিটেনের নির্বাচনে ৩ জন বাংলাদেশি নারী প্রার্থী জয় হয়েছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন। ব্রিটেনের এই নির্বাচনকে কেন্দ্র করে ব্রিটেনের যে প্রবাসী বাংলাদেশিরা আছে এই ফলাফলের উপরে তাদের ভূমিকা কতটুকু আমি কি জানতে পারি?
অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সুজা মাহমুদ আপনার কাছে যেতে চাই, এবং আমাদের পক্ষ থেকেও যে ৩ জন জয়ী হয়েছেন তাদের অভিনন্দন, কিন্তু গোটা নির্বাচনে প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী কমিউনিটির ভূমিকা কতটা ছিল বলে আপনি মনে করেন?
না, আমাদের একটা ব্যাপার কিন্তু খুব লক্ষণীয়, সেটি হচ্ছে যে বেথলান গ্রিন এবং বো, যেটা ইস্ট লন্ডন বলি, যেখানে বাংলা অধ্যুষিত এলাকা বা বাঙালিরাই বেশি সেখানে, সেখান থেকে আগের বারও নির্বাচিত হয়েছিলেন রোশনাডা আলী, তিনি এবার মানে যত ভোট হয়েছে যারা ভোট পেয়েছে তাদের চেয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন, 42,969 ভোট পেয়েছেন তিনি। তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের চার্লি সিরিকো উনি পেয়েছেন মাত্র 7,576 ভোট। এখানেই বোঝা যায় যে কত পপুলার ছিল রোশনার আলী এবং কিভাবে ভোট দিয়েছে আমাদের অভিবাসীরা এবং বাঙালিরা। সেই পাশাপাশি হ্যামস্ট্রিড কিলবার্নে যেখানে খুব সন্দেহ ছিল টিউলিপকে নিয়ে, অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি, সেখানেও দেখা গেছে যে 34,464 ভোট পেয়েছে টিউলিপ, আর তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 18,904 ক্লেয়ার লুই। আর ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টনে রূপা হক, যিনি টেলিভিশনের একসময়ের উপস্থাপিকা কনি হকের বোন, তিনিও পেয়েছেন 33,000 উপরে ভোট। তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী পেয়েছে মাত্র জয় মরিস পেয়েছেন মাত্র 19,230। এখানে একটু আগে আমি যেটা বলেছিলাম যে টিলিপ সিদ্দিকির যে হ্যামস্টিড এবং কিলবার্ন, এখানে কিন্তু প্রচুর ইহুদি বসবাস করে, এবং আগের দিন টিউলিপ যখন ইলেকশন নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তখন সে তার সাথে স্থানীয় ইহুদি মহিলারা এসে দেখা করেছিলেন এবং সরাসরি বলেই গিয়েছিলেন যে আমাদের ভোটটা তোমরা পাবে। অর্থাৎ প্রবাসীরা যে শুধু ভোট দিয়েছে তা নয়, বাঙালি বা বাংলাদেশিরাই যে ভোট দিয়েছে তা নয়, পাশাপাশি অন্য প্রবাসীরাও, পাকিস্তানি, ভারতীয় এবং অন্যরাও ভোট দিয়েছেন আমাদের এই তিনজন মহিলাকে, যার কারণে এরা বিপুল ভোটে এবার জয় হয়েছে।
জি, আমি স্বামী মাজাদ আপনার কাছে যেতে চাই। আমরা কথা বলছিলাম তিনজন নারী যারা আমাদের বাংলাদেশের নাম ব্রিটেনে উজ্জ্বল করেছেন,
আমাদের তিন কন্যা।
জি, আমাদের তিন কন্যা। আমি আপনার কাছে জানতে চাই যে এই তিনজন ছাড়াও গোটা নির্বাচনে আমাদের অভিবাসী কমিউনিটির ভূমিকা কতটা ছিল। আমরা যতটা জানি যে সবশেষ যে নির্বাচন হয়েছে তার দুটোর আগের নির্বাচনে অভিবাসীরা যে সংখ্যক ভোট দিয়েছিলেন তার পরের ভোট নির্বাচনে তার থেকে কম ভোট দিয়েছেন। এবারে নির্বাচনে মূলত অভিবাসী ভোটারের সংখ্যাটা কেমন ছিল এবং গোটা নির্বাচন প্রক্রিয়ায় অভিবাসী কমিউনিটির ভূমিকা কতটা?
আমি আসলে পরিসংখ্যানটা বলতে পারবো না। আমি আমি বলতে চাই যে এদের অভিবাসী, এবার তো আপনারা জানতে আছেন বোধহয় যে প্রথম শিখ মহিলা তিনি, শিখ যারা তাদের প্রথম বাঙালি বাঙালি নয় প্রথম শিখ মহিলা এবার পার্লামেন্টে এলেন নারী। তো কাজে এই ঘটনাগুলো নতুন নতুন, এবং সবসময় মনে করা হয় যে আসলে লেবার পার্টি একটু বেশি, মানে আমার নিজের কথাই বলি, আমি করবিনের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 2010 সালে একটা ইস্যুতে, এবং সেই ইস্যুটা কি, সেই ইস্যুটা ছিল সে বছর 2010 সালে সরকার নীতিমালা করেছে যে বাংলাদেশ থেকে আর কোনো শেফ আনবে না, কোনো কুক আনবে না, কোনো, কিন্তু কারি ইন্ডাস্ট্রি প্রায় 10,000-এর বেশি হয় বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক অথবা চালিত তাদের দ্বারা। তখন বিশাল একটা ব্যাপক একটা আন্দোলন হয়, চট্টগ্রাম স্কোয়ারে প্রায় মানে 7,000-8,000 মানুষ যান
এবং সেটি পরিবর্তিত হয়েছে,
তিনি কথাবার্তা বলেন এবং সেখানে দেখি যে করবিন ছিলেন। করবিন মঞ্চ থেকে নামার পর আমার কথা হলো, তখন আমি প্রথম আলোর কারণে কথা বললাম, বলে দেখলাম যে এই ব্যক্তিটি পুরোপুরি বাঙালি অভিবাসী সম্প্রদায় হিসেবে তাদের সম্পর্কে এত ভালো জ্ঞাত আছেন, এবং তিনি নিজে তখন সমর্থন দিচ্ছেন যে না আসলে এই খাদ্যটা এদের হাতেই ভালো হয়, এদেরকে আসার ব্যবস্থা করতে হবে।
আমরা আমরা আলোচনা শেষ পর্যায়ে আমাদের অনেক শ্রোতা রয়েছে যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি, তারপর আমরা শেষ একটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরতে চাই।
আমি বোস্টন থেকে তোফাজ্জল হোসেন মিলন বলছি। ব্রিটেনে এত বড় একটা নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে, যেখানে ক্ষমতাসীন দল তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং সবাই নির্বাচন ফলাফল মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে এত বিতর্ক কেন, কেউই ফল মেনে নিতে চায় না।
আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দুজন আলোচকের কাছেই জানতে চাই, এই শ্রোতা যেমনটা জানতে চাইলেন যে আমাদের বাংলাদেশের নির্বাচনের ফলাফল কেউ মেনে নিতে চায় না, যদিও সেটি আমাদের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক না, আপনারা যদি খুব সংক্ষেপে মন্তব্য করেন।
এক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে এটা মন মানসিকতার ব্যাপার, কারণ আমাদের বাংলাদেশে যেটা হয়েছে স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক যে প্রক্রিয়া বা প্র্যাকটিসটা এটা হয়ে উঠে নাই, এটা সবচেয়ে বড়।
জি স্বামী মজাদ, আপনি যদি খুব সংক্ষেপে বলেন।
আমি খুব সংক্ষেপে এটাই বলতে চাই ভাই রে, এই বিলেতের সঙ্গে বাংলাদেশের তুলনা,
জি আপনাদের আপনাদের দুজনকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ,
আমাদের অপার
আপনাদের অসংখ্য ধন্যবাদ। শ্রোতা শ্রোতা আপনাদের যাদের প্রশ্ন নিতে পারিনি আমরা দুঃখিত, আশা করি নিশ্চয়ই আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হবে। আজকের মতো আমরা এখানেই বিদায় চাইছি এবং চোখ রাখবো আমরা ব্রিটেনের ভবিষ্যৎ সরকার কি করছে এবং সে সময় নিশ্চয়ই আপনাদেরকেও জানাবো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।